الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. درس سيرات الحمد لله أمادر چولمان نبي محترم شفيع معظم صلى الله تعالى عليه وآله وسلم مبارك جيبوني شمبوليت شانخيبت مختصر سيرات النبي সাল্লাহ আলহি ওয়াসাল্লাম, যা ইমাম আব্দুল গনি ইবনে আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ তালা আলহি এর কিতাব, এটার দরাস আমরা শ্রবণ করছি। নবী পাক সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামের মোবারক বংশসূত্র সম্পর্কে, হুজুর আলহি সালাতুসাল্লামের শুভাগমন সম্পর্কে, হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পিতামাতা সম্পর্কে অনেকগুলো বিষয় আলহামদুলিল্লাহ আমরা আমাদের পূর্বের অধ্যায়ের মধ্যে শোনার সৌভাগ্য অর্জন করেছি। আমাদের সর্বশেষ যে আলোচনা ছিল তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক নাম সম্পর্কে, যে হাদিসে তৈয়বা ইমাম আব্দুল গনি রহমতুল্লাহ তাআলা আলাইহি উল্লেখ করেছেন তা আমরা শ্রবণ করছিলাম। আরও একটি হাদিসে মুবারাকা তিনি বর্ণনা করেছেন যা অত্যন্ত চিত্তাকর্ষক এবং খুবই আহলা মিনাল আসল, অর্থাৎ মধুর চেয়ে অধিক মিষ্টি। তিনি বলেন, ওয়া রাওয়া জাবির ইবনু আব্দুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা আহমাদু, আমি হলাম আহমদ, ওয়া আনা মুহাম্মাদুন, আমি হলাম মুহাম্মদ, ওয়া আনাল হাশির, আমি হলাম হাসির, অর্থাৎ কিয়ামত দিবসে সর্বপ্রথম আমাকে উঠানো হবে এবং মানুষকে আমার কদমের দিকে, অর্থাৎ আমার পিছনে উঠানো হবে। ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফর, আর আমি মাহি অর্থাৎ মোচনকারী, এমন মোচনকারী যার দ্বারা আল্লাহ পাক সকল প্রকারের কুফরকে মুছে দিয়েছেন। ফা ইযা কানা ইয়াউমুল কিয়ামতি লিওয়াউল হামদি মাই, পূর্বে যতগুলো বিষয় ছিল সবগুলো বর্ণনা হয়েছে, আলোচনা হয়ে গিয়েছে। এখন তারপরের অংশে তিনি বলেন, যখন কিয়ামত সংগঠিত হবে তখন লিভাউল হামদ আমার হাতে থাকবে। হামদ প্রশংসা এবং লিভা একটি পতাকাকে বলা হয়। কিয়ামত দিবসে যে প্রশংসার পতাকা থাকবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেটা আমার হাতে থাকবে, অর্থাৎ মালিকে লিভাউল হামদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা হবে, অর্থাৎ হুজুর আলাইহি সালাতুসাল্লামকে এমন পতাকা প্রদান করা হবে যা প্রথমত তার প্রশংসার বহিঃপ্রকাশ ঘটাবে, তার মর্যাদার প্রমাণ বহন করবে, দ্বিতীয়ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদের উপর দাঁড় করানো হবে, অর্থাৎ ওই জায়গায় যে জায়গার প্রশংসা করা হয়ে থাকে, তো সে সময় প্রশংসার পতাকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থাকবে, অর্থাৎ সমস্ত মানুষ প্রশংসা গুণগান করতে থাকবে। তারপর হুজুর আলাইহি সাল্লামের হাতে উক্ত পতাকা প্রদান করা হবে। পতাকা জিনিসটা কি? তো ইমাম কুতুবুদ্দিন হালবি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি আল মাওরিদুল আদবুল হানির মধ্যে ইমাম ইবনে সাবওয়া রহমতুল্লাহ তাআলা আলাইহির কিতাব আল খাসাইস এর উদ্ধৃতিতে একটি রিওয়ায়ত বর্ণনা করেছেন যে হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উক্ত পতাকা সম্পর্কে জিজ্ঞেস করলেন যে এটা কিরূপ হবে, এই পতাকাটি কেমন হবে। ইরশাদ করেন, তু লুহু মাসিরতু আলফি সানাতিন ও সিত্তিমি আতি সানাতিন, অর্থাৎ এটার যে দৈর্ঘ্য হবে, এটার যে দীর্ঘতা হবে, তা ১৬০০ বছরের দূরত্বের হবে। স্পষ্ট যে সেই সময় হাশর ময়দানে কোটি কোটি মানুষ উপস্থিত থাকবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই হাশরের ময়দানে উপস্থিত থাকবে। আর হুজুর আলাইহিস সালামের যে মোবারক পতাকা থাকবে তা তার যত উম্মত দূর দূরান্তে থাকবে সকলের জন্য এটি একটি প্রতীক বহন করবে যে আকা আলাইহিস সালাম এই দিকে তাশরিফ রাখবেন, এদিকে আসবেন। সুতরাং অনেক বড় হতে হবে, অনেক বড় অর্থাৎ ১৬০০ বছরের দূরত্বের চেয়েও বেশি লম্বা হবে, এটা বর্ণনা করা হয়েছে। তিনি বলেন এটি লাল রুবি দ্বারা তৈরি হবে, আর সেটার যে হাতল থাকবে তা শুভ্র রূপা দিয়ে বানানো থাকবে, আর উপরের যে অংশ মোড়ানো থাকে যার উপর পতাকা বাঁধা হয় বা লাগানো হয় তো বলা হয়েছে যে তা সবুজ রঙের জুমরাদ দ্বারা গঠন করা হবে। ঠিক আছে, তাতে তিন প্রকারের পতাকা টাঙ্গানো থাকবে, একটি পশ্চিমে থাকবে, একটি পূর্বে থাকবে এবং একটি মাঝখানে থাকবে অর্থাৎ মধ্যখানে থাকবে, আর তার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, তো এভাবে এই পতাকা কিয়ামত দিবসে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রদান করা হবে। আল্লাহ করুন আমাদেরও যেন উক্ত পতাকার ছায়ার নিচে স্বীয় বুজুর্গদের সাথে নিজের সন্তান সন্ততির সাথে স্থান পাই, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা তখনও আমাদেরকে করার আল্লাহ পাক তৌফিক দান করুক। সামনে আরও ইরশাদ করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, অকুন্তু ইমামাল মুরসালিন, আর আমি হলাম মুরসালিনদের ইমাম, পেশওয়া, পরিচালক, প্রধান, অর্থাৎ তারা আমার পিছনে, আমি তাদের ইমাম। ইমাম আলুসি রহমতুল্লাহ তাআলা আলাই এবং অন্যান্য আলেমগণ নিজ নিজ কিতাবের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন যে নবী মুহতারাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, শুধুমাত্র তাদের রূহ বিদ্যমান ছিল, তখন রুহের জগতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামগণের রুহদের তরবিয়াত প্রদান করতে থাকতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামদের রুহের তরবিয়াত প্রদান করতে থাকতেন। প্রথমত এমনিতেই তিনি তাদের ইমাম, দ্বিতীয়ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের নামাজের ইমাম, অর্থাৎ মেরাজের রাতে তিনি মসজিদে আকসায় সবাইকে নামাজ পড়িয়েছেন। তো এই পরিপ্রেক্ষিতেও এই দিক থেকে এবং আরও অনেক দিক নিয়ে আমরা আলোচনা করতে পারব যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আম্বিয়াদের কি রয়েছেন, প্রধান। প্রধান দ্বারা উদ্দেশ্য হল, ইমাম দ্বারা উদ্দেশ্য হল যার পিছনে চলবে, যিনি সর্বশ্রেষ্ঠ হবেন, সবার চেয়ে উত্তম হবেন, তা হল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। ঠিক আছে, সামনে ইরশাদ করেন নবী মুহতারাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওয়া সাহিবা শাফাআতিহিম, আর উক্ত আম্বিয়াদের শাফাআতকারীও হলাম আমি, উক্ত আম্বিয়াদের শাফাআতকারীও হলাম আমি। এটার একটি অর্থ এটা করা হয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শাফাআতের দরজা খুলবেন, শাফাআতের দরজা খুলবেন শাফাআতে কুবরার, তারপরে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম তারাও শাফাত করা শুরু করবেন। তো এই পরিপ্রেক্ষিতে ইরশাদ করা হয়েছে সাহিবু শাফাআতিহিম, অর্থাৎ আম্বিয়াদের শাফাতের মালিক হলাম আমি, আমি মালিকে শাফাত, আমার মাধ্যমে প্রথম শাফাত দরজা খোলা হবে, অতপর সবাই শাফাত করবে। কিন্তু ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহ তাআলা আলাই নিজের কিতাব আল মুতাকিদের টিকায় তিনি অনেক সুন্দর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন হাদিসে মুবারাকা অধ্যয়নের মাধ্যমে অন্যান্য হাদিসে মুবারাকার আলোকে আমাদের সামনে এটার আরও একটি গভীর এবং আরও মজার একটি আরও একটি হলুফ মিষ্টি অর্থ বিদ্যমান, এটার খুবই চমৎকার একটি অর্থ বিদ্যমান। সাহিবু শাফাআতিহিম, আমি তাদের শাফাআতের মালিক, এটার উদ্দেশ্য হল যে তিনি বলেন ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহ তাআলা আলাই যে কাল কিয়ামত দিবসে আল্লাহ পাকের দরবারে শুধুমাত্র দুজন সত্তাই শাফাআত করবেন, আল্লাহ পাকের দরবারে শুধুমাত্র 2 সপ্তাহে সাফাত করবেন একটি কোরআন, অর্থাৎ কোরআন সাফাতকারী হিসেবে উপস্থিত হবে। শাফি আল্লি আসহাবি, তো যে ব্যক্তি কোরআন পাঠ করবে কোরআন তার জন্য সাফাতকারী হবে, কোরআন আল্লাহ পাকের দরবারে সরাসরি সাফাত করবে। আর দ্বিতীয় সত্তা হল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা, অর্থাৎ সরাসরি আল্লাহ তাবারক তাআলার দরবারে তারাই সাফাত করবেন। বাকি রইল অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, পবিত্র আহলে বাইত, শহীদগণ, আলেমগণ, সালেহিনগণ, হাফিজ কোরআন, অন্যান্য সবাই। তাদের যে সাফাত হবে তা সরাসরি হবে না, বরং সে সকল ব্যক্তিগণ যাকে সাফাত করতে চাইবেন তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসবেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশ আল্লাহ পাকের দরবারে করবেন। এটা হলো মালিকের সাফাতের অর্থ। তিনি বলেন, সব কিছু তোমার দরবার থেকেই, তুমি রাস্তা খোদার দিকের, অর্থাৎ আল্লাহর দিকে যে রাস্তা যাচ্ছে তা হুজুর আলাইহি সাল্লামের পবিত্র সত্তা, বাকি সব কিছু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসবে। ঠিক আছে, তো মালিকের সাফাতের এই একটি অর্থ উল্লেখ করেছেন। ওয়াসাম্মাহুল্লাহু ফি কিতাবিহিল আজিজ বাশীরাও ওয়া নাযীরাও ওয়া রাউফাও ওয়া রাহীমাও ওয়া রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আব্দুল গনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম স্বীয় কিতাবের মধ্যে অর্থাৎ কোরআনে পাকে বাশির উল্লেখ করেছেন, নাজির উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে অদৃশ্য সংবাদদাতা, আমি আপনাকে শাহিদ বানিয়ে পাঠিয়েছি, সাক্ষী বানিয়ে পাঠিয়েছি, এবং আপনাকে বাশির বানিয়ে পাঠিয়েছি অর্থাৎ সুসংবাদদাতা, আর নাজির অর্থাৎ ভীতি প্রদর্শনকারী বাণী আপনাকে প্রেরণ করেছি। আরও অনেক জায়গায় নাজির ও বাশির নামে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন। রাউফ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, নিঃসন্দেহে তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকেই এক আজিমুশান রসুল তাশরিফ রেখেছেন, যার নিকট তোমাদের বিপদে পতিত হওয়া বোঝা অনুভব হয় ভারী মনে হয়, তোমাদের অধিক মঙ্গল কামনাকারী, আর বিশেষ করে মোমিনদের উপর তো অত্যাধিক অনুগ্রহকারী। ঠিক আছে, তো এর মধ্যে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি নাম উল্লেখ করেছেন, রউফ ও রহিম। ঠিক আছে, ও রহমতুল্লিল আলামিন, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক কি উল্লেখ করেছেন, রহমতাল্লিল আলামিন, তিনি সমস্ত জাহানের জন্য রহমত। প্রসিদ্ধ পরিচিত আয়াত ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, এ কয়েকটি বিষয় তিনি উল্লেখ করেছেন। তাছাড়া কোরআনে মাজিদ ফুরকানে হামিদে স্পষ্টভাবে আর ইঙ্গিতস্বরূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নাম বিদ্যমান, আল মুজাম্মিল, আল মুদাসির, এগুলো হল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক নাম, যা স্পষ্টভাবে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে বিদ্যমান। এটা পূর্বে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তার অনেকগুলো নাম প্রদান করেছেন। ইমাম ইউসুফ বিন ইসমাইল নাবহানি রহমতুল্লাহ তাআলা আলাই এ প্রসঙ্গে বিস্তারিত একটি গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, যার মধ্যে 80টিরও বেশি এমন নাম উল্লেখ করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যা স্বয়ং আল্লাহ তাবারক তাআলার নাম। আল্লাহ পাক উক্ত নামগুলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেও প্রদান করেছেন। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আলোচনা নবী মুহতারাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে নাম মুবারক রয়েছে সেই প্রসঙ্গে করা হয়েছে। এখন যেহেতু ধারাবাহিক বিষয় চলছে, তাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনী সম্পর্কে কতিপয় বিষয় উল্লেখ করেছেন। তিনি বলেন, ফাসল, এই অধ্যায়ে নাশাআতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিমাক্কাতা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনধারা, অর্থাৎ তিনি মক্কায় যে সময়টুকু অতিবাহিত করেছেন তা, ওয়া খুরুজুহু মা আম্মিহি আবি তালিবিন ইলা শাম ওয়া জাওয়াজুহু বি খাদিজা, অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে এক তো আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবদ্দশা সম্পর্কে শ্রবণ করব, দ্বিতীয়ত তার চাচা আবু তালিবের সাথে শাম দেশের দিকে যাওয়া, শাম দেশের দিকে যাত্রা করা, এই সম্পর্কে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করা, এই বিষয়গুলো এখানে উল্লেখ করা হবে। তিনি বলেন, ওয়ান্নাশা আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াতীমান ওয়া ইয়াকফালুহু জাদ্দুহু আব্দুল মুত্তালিবি ওয়া বা'দাহু আম্মুহু আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিবি। অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ক্রমবিকাশ হয়েছে তা এমত অবস্থায় হয়েছে যে হুজুর আলাইহি সালাতু সালাম এতিম ছিলেন। অর্থাৎ এতিম এমনিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম নামে সম্বোধন করতে পারবে না, এটা জায়েজ নেই। এখানে এতিমের অর্থ হল যে হুজুর আলাইহি সালাতু সালামের সম্মানিত পিতা মহোদয় তার শুভাগমনের পূর্বে ইন্তেকাল করেন, তাই তার সাথে এতিম সম্পৃক্ত করা হয়, এতিম বলা হয়। তাছাড়া সরাসরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম বলে সম্বোধন করা হারাম। আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এর উপর বিস্তারিত ফতোয়া বিদ্যমান। যিনি তাকে লালন পালন করেছেন তিনি হলেন তার দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক বর্ণনা অনুযায়ী 8 বছর বয়স পর্যন্ত তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেন এবং হুজুর আলাইহি সাল্লাতু সাল্লামকে লালন পালন করার সৌভাগ্য অর্জন করেন। তিনি সম্পর্কে দাদা ছিলেন, তিনি মর্যাদা সম্পন্ন ছিলেন। আর যেহেতু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করার সুযোগ হয়েছে তাও তার জন্য সৌভাগ্যের বিষয়। স্বয়ং তার জন্য সৌভাগ্য যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে এই মর্যাদা দিয়েছেন, এই সৌভাগ্য অর্জিত হয়েছে যে তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন দুনিয়াবীভাবে। তাছাড়া স্পষ্ট যে সব কিছু হুজুর আলাইহি সাল্লাতুসাল্লামের দরবার থেকেই অর্জিত হয়, শুরু ও শেষ সব। এবং তারপর অর্থাৎ হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব বিন আব্দুল মুত্তালিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালন করেন। অতপর তিনি বড় হওয়া পর্যন্ত যতক্ষণ 10ম হিজরির সে বছরটি, যে বছর বিশেষ করে মক্কায় আমুল হুজুন ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যার মধ্যে তারও ইন্তেকাল হয় এবং হযরত সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু আনহারও ইন্তেকাল হয়। তো এটাই যে নির্দিষ্ট বয়স পর্যন্ত হুজুর আলাইহি সাল্লাতু সাল্লামের প্রতিপালন করতে থাকেন। কিন্তু সফলতা এটা ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত তার ঘরে উপস্থিত থাকতেন, যদিও বা ঘরের মধ্যে দারিদ্রতা ছিল, লোক সংখ্যা বেশি ছিল আর সম্পদ ছিল অল্প, কিন্তু যে পাত্র থেকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহার করতেন সর্বদা খাবার তার পরিপূর্ণ হয়ে যেত। ঠিক আছে, অতপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিপালন করেন। কেননা তার সন্তান অধিক ছিল, তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নিকট রেখেছিলেন। ওয়াত্তাহহারাহুল্লাহু আযজা ওয়া জাল্লা মিন দানাসিল জাহিলিয়াতি ওয়া মিন কুল্লি আইবিন ওয়া মানাহাহু كل خلق جميل حتى لم يكن يعرف بين قومه إلا بالأمين لما شاهدوا من أمانته وصدق حديثه وطهارته. অর্থাৎ আল্লাহ পাক নবী মুহতারাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অন্ধকার যুগের সকল ত্রুটি থেকে পবিত্র রেখেছেন, সকল নোংরামে থেকে পবিত্র রেখেছেন এবং সকল ত্রুটি থেকে সুরক্ষিত রেখেছেন। এবং আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রকার সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন, উত্তম নৈতিকতা হুজুর আলাইহি সাল্লাতুসাল্লামকে দান করেছেন, এমনকি সেই সময়ও যখন তিনি তার গোত্রের মাঝে বিশ্বাসের সঙ্গে অর্থাৎ আমিন উপাধির সহিত আমানতদার উপাধির দ্বারা প্রসিদ্ধ ছিলেন। কেন কেন প্রসিদ্ধ ছিলেন তাদের মাঝে? এই জন্য যে তারা নিজেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের, তার সত্যতার ও পবিত্রতার সাক্ষ্য প্রদান করেছে, দেখেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সত্য বলতেন, সর্বদা গচ্ছিত আমানতগুলোর প্রতি লক্ষ্য রাখতেন, আমানতকে তার মালিক পর্যন্ত পৌঁছে দিতেন। সুতরাং এগুলোকে দেখে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের এবং সত্যতার সাক্ষ্য প্রদান করে। তো আল্লাহ পাক স্পষ্ট যে যখন মাওলায় কায়নাত মাওলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আল্লাহ পাক এই ত্রুটি থেকে পবিত্র রেখেছেন যে কখনো না ইসলামী যুগে না ইসলাম গ্রহণ করার পূর্বে তারা কখনো কোনো মূর্তির সামনে সিজদা করেননি। এই উভয় সত্তার জন্য যে শব্দ ব্যবহৃত হয় কারামাল্লাহু ওয়াজহাহু, অর্থাৎ আল্লাহ পাক তাদের চেহারাকে সম্মানিত রেখেছেন, মর্যাদা সম্পন্ন রেখেছেন। তো মর্যাদাবান হওয়ার দ্বারা উদ্দেশ্য হল যে এই উভয় হজরত ওই যুগ পেয়েছেন যা কুফুরির যুগও ছিল ইসলামের যুগও ছিল, অর্থাৎ তখনও পর্যন্ত ইসলামের নাম আসেনি, তার পূর্বের যুগও তারা উভয় পেয়েছেন। কিন্তু সেই যুগের মধ্যেও এই হজরতগণের মস্তক কখনো কোনো মূর্তির সামনে ঝুঁকাননি, চেহারা কোনো মূর্তির সামনে ঝুঁকেনি। তো আল্লাহ পাক তার চেহারাকে মর্যাদাবান করেছেন। সুতরাং যখন তাদের বিষয় এমন, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য কেমন হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কখনোই মদ পান করিনি। অবশ্যই যুগের মধ্যে মদ ব্যাপক ছিল, যতক্ষণ পর্যন্ত মদ হারাম হয়নি। কারণ বর্ণনা করেছেন বিবেক অনুযায়ী যে মদ পান করলে তার মস্তিষ্ক নিষ্ক্রিয় হয়ে যায়, সে কোনো কিছুর মধ্যে পার্থক্য করতে পারে না। তো এটার অপকার তার সামনে এত বেশি স্পষ্ট ছিল যে তিনি মদ পান করেনি। সুতরাং যদি তার সামনে এই অপকার স্পষ্ট ছিল, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোন বিষয়টি অস্পষ্ট থেকে যাবে? তো এই জন্য অন্ধকার যুগে যার মধ্যে সর্বপ্রকার খারাপ কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ বিদ্যমান ছিল, আল্লাহ পাক সেই যুগেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সকল বিষয় থেকে পবিত্র রেখেছিলেন। দু তিনটি কথা এ প্রসঙ্গে শ্রবণ করে নিন। যখন কোনো নবী আলাইহি সালাতুসাল্লাম নবুয়ত দাবি করতেন, তো সেটার প্রমাণস্বরূপ অর্থাৎ নবুয়তের দাবিতে এমন কাজ উপস্থাপন করতেন যা স্বভাবত করা সম্ভব হয় না, যা সাধারণত সম্ভব নয়, এমন কাজকে মুজিজা বলা হয়। যখন নবী আলাইহি সালাতুসাল্লাম নবুয়ত ঘোষণার পর নিজের নবুয়ত দাবির উপর, অর্থাৎ যেই নবুয়তের দাবি করেছেন তার সত্যতার উপর এমন কোনো কাজ প্রকাশ করবেন যা স্বভাবত সম্ভব নয়, যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, তো এমন কাজকে মুজিজা বলা হয়। এমন কাজকে, যেমন মুসা আলাইহি সালাতুসাল্লামের লাঠি, সে লাঠিটি এমন ছিল যে সেই স্টিকটি সাপে পরিণত হয়ে যেত, রাস্তায় উজ্জ্বল আলো ছড়াত। ঈসা আলাইহি সালাতুসাল্লাম পঙ্গুদেরকে হাত লাগিয়ে সুস্থ করে দিতেন, পঙ্গুদেরকে, খোড়াদেরকে, জন্মগত যারা অন্ধ ছিল তাদেরকে চোখ দান করতেন, পাখির আকৃতি বানিয়ে সেগুলোকে জীবিত করে দিতেন। এই সবগুলোই হল মুজিজা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে স্বীয় আঙুল দ্বারা ইশারা করলেন আর সেটি দ্বিখণ্ডিত হয়ে গেল। সূর্যের দিকে ইশারা করলেন তো তা পুনরায় ফিরে আসলো, ঠিক আছে। আঙুল থেকে পানির ঝর্ণা প্রবাহিত হয়ে গেল, এই সব কিছুই হল মুজিজা। আলেমগণ বর্ণনা করেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বীয় নবুয়ত দাবির উপর, নিজ নবুয়ত দাবির সত্যতার উপর সর্বপ্রথম যে প্রমাণ উপস্থাপন করেছেন তা হল যে ফাকাদ লাবিস্তুম ফিকুম উমরাম মিন ক্বাবলিহি, আমি আমার জীবনের একটি অংশ এই নবুয়ত ঘোষণার পূর্বে তোমাদের সামনে অতিবাহিত করেছি। এই নবুয়ত ঘোষণার পূর্বে আমি তোমাদের মাঝে আমার জীবনের একটি অংশ অতিবাহিত করেছি। আফালা তাআকিলুন, তোমাদের কি জ্ঞানবোধ নেই? অর্থাৎ যদি তোমরা আমার সত্তার উপর, আমার জীবনী ও ব্যক্তিত্বের উপর লক্ষ্য করো, জানো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কোনো কথার ক্ষেত্রে মিথ্যা বলি না। সর্বদা আমাকে তোমরা সত্যবাদিতা ও আমানতদার স্বরূপ জানো, আমার চরিত্র সম্পর্কে তোমরা ভালো করেই জানো। তো যদি এই সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করো, তাহলে অন্য কোনো মজেদার প্রয়োজনই নেই। স্বয়ং সত্তায় মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আখলাকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নবুয়ত ঘোষণার সত্যতার উপর স্পষ্ট প্রমাণ, অন্য কোনো কিছুর প্রয়োজনই নেই। আরও চিন্তা করুন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণার জন্য সাফা পাহাড়ের উপর দাঁড়াতেন, তাদেরকে আল্লাহর তাওহিদের দিকে আহ্বান করবেন, স্বীয় রিসালাতের দিকে আহ্বান করবেন, তখন কোথায় দাঁড়াতেন? সাফা পাহাড়ের উপর। সাফা পাহাড় কোনো বৃহৎ পাহাড় নয়, জি, অনেক লম্বা চওড়া, পিছনে কোনো শেষ সীমানাই নেই, ছোট একটি পাহাড়, এটা বেশি বড় পাহাড় নয়। তিনি সে লোকদেরকে কি বলেছিলেন, কি ইরশাদ করেছিলেন? যে যদি আমি এটা বলি যে এই পাহাড়ের পিছন থেকে এক বিশাল সৈন্যদল আসছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? তারা সবাই একত্রে কি বলেছিল, যে আমরা আপনাকে বিশ্বাস করব এই জন্য যে আমরা কখনো আপনাকে মিথ্যা বলতে দেখিনি। অর্থাৎ সাফা পাহাড়ের পিছন দিয়ে সে সময় সৈন্যদল আসা অনেক কঠিন ছিল, আর যদি আসতো তাহলে সকলেই তাদেরকে দেখতে পেত। তারপরও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণের মাধ্যমে ইরশাদ করেছিলেন যে যদি এই সাফা পাহাড়ের পিছন থেকে কোনো সৈন্যদল আসছে বলে আমি তোমাদেরকে সংবাদ দেই, তাহলে তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তারা কি বলেছিল, বিশ্বাস করব, যদিও অসম্ভব দেখতে পাচ্ছি, কেননা এই জন্য আপনাকে বিশ্বাস করব যে আপনি সর্বদা সত্য বলেছেন। ঠিক আছে, তো সে সময় তাকে সত্যবাদী হিসেবে জানত, কিন্তু যখন নবুয়ত ঘোষণা করলেন তখন কি হল, তাদের মধ্যে কিছু সংখ্যক ছিল যারা শত্রুতার ভিত্তিতে, দুশ্মনির ভিত্তিতে এবং রাগ ও একঘেয়েমির কারণে ইমান আনয়ন করেনি। তাছাড়া এই উম্মতের ফিরাউন আবু জাহেল, তার সাথে একবার মাওলায় কায়নাত মাওলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা অন্য কারো সাক্ষাৎ হলো একাকিত্বভাবে। তখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করো, যে নাউজুবিল্লাহ সে মিথ্যা বলছে এভাবে যে ওহি ইত্যাদি এসে থাকে, যে সংবাদ তিনি দিয়ে থাকেন? তখন সে বলল, আমি মিথ্যা মনে করি না, আমি মিথ্যা মনে করি না, সত্য বলে থাকেন, সত্য বলতে থাকেন। তো বললেন, তাহলে তুমি অস্বীকার কেন করো, যে সবচেয়ে বড় শত্রু একাকিত্বে কি বলছে, সত্য বলেন, তিনি মিথ্যা বলছেন না, তিনি যা বলেন তা সঠিক সত্য কথা, তাহলে অস্বীকার কেন করো? তখন বলল যে সে হলো বনি হাশিম, এবং বনি হাশিমের নিকট কাবার সকল ক্ষমতা রয়েছে এবং দায়িত্ব তাদের হাতেই রয়েছে, হাজিদের মেহমানদারি তারাই করে থাকে, এখন নবুয়ত তাদের কাছে চলে যাবে, তাহলে আমাদের কাছে থাকবেটা কি? তো এ কারণে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করল। তাছাড়া ইসলামের সবচেয়ে বড় শত্রু এটার স্বীকারকারী ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য এবং সৎ পথেই রয়েছে। ঠিক আছে, অনুরূপভাবে যদি আমানতের দিকে দেখেন, যে আমানত তারা কখন রেখেছিল, যখন নবুয়ত ঘোষণা করেননি, সে সময় কি হিসেবে প্রসিদ্ধ ছিল, আমিন নামে প্রসিদ্ধ ছিলেন। হিজরত হচ্ছে, হিজরতের সময় প্রত্যেক গোত্রের ব্যক্তিরা তারা তরবারি নিয়ে বাহিরে দাঁড়িয়ে রয়েছে, উদ্দেশ্য কি তাদের, নাউযুবিল্লাহ তাকে শহীদ করে দিবে। ঠিক আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানার উপর শোয়ালেন, আর তাকে কি সঁপে দিলেন, আমানত, যে এই আমানত তাদেরকে ফিরিয়ে দিবে এবং মদিনা মুনাওয়ারায় আমার সাথে মিলিত হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, তার বিশ্বাস, তার জানমাল সব কিছু তার নিজ জায়গায়, যে কিভাবে তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিছানায় আরাম করেছেন এবং বলেছেন এর যে ভালো ঘুম আর কখনো হয়নি, সব কিছু নিজ জায়গায়। কিন্তু এখন আমাদের যে বিষয় রয়েছে তা হলো যে কাফেররা তারা রক্ত পিপাসু হওয়া সত্ত্বেও আমানত কার কাছে রাখত, অর্থাৎ নবুয়তের দাবিকে অস্বীকার করছে, হুজুর আলাইহি সালামকে নাউযুবিল্লাহ মিথ্যা প্রতিপন্ন করছে, কিন্তু তারপরও হুজুর আলাইহি সালাতুসাল্লামের নিকট আমানত রাখত, কেননা তিনি কখনো আমানতের খেয়ানত করতেই পারেন না। ঠিক আছে, তো সর্বদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, তার আমানতদারি এবং অনুরূপ উত্তম চরিত্রের ব্যাপারে কাফেররাও কি ছিল, সাক্ষী ছিল এবং এটার সাক্ষ্য দিতে থাকত, তার প্রশংসাকারী ছিল, কিন্তু নিজের একঘেয়েমির কারণে তারা ইমান আনয়ন করেনি। ঠিক আছে, ফালাম্মা বালাগা সানাতাই আশরাতা সানাতান খরাজা মা'আ আম্মিহি আবি তালিবিন ইলা শাম হাত্তা বালাগা বুসরা ফারআহু বাহিরার রাহিবু فعرفه بصفته فجاء وأخذ بيده وقال هذا سيد العالمين هذا رسول رب العالمين هذا ইয়াবাসুহু রহমাতাল্লিল আলামিন, অর্থাৎ যখন তার বয়স 12 বছর হয়েছিল নির্ভুল উক্তি অনুযায়ী, তখন তিনি তার চাচা আবু তালিবের সাথে শাম দেশের দিকে গেলেন। অর্থাৎ প্রথম সফর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম দেশের দিকে করলেন। তাছাড়া তিনি আলাইহিসসালামের সফর আলোচনা সামনে আসছে যে তিনি শাম দেশের দিকে দ্বিতীয় যে সফর করেছেন তা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পূর্বে করেছেন। সে সময় তার বয়স 25 বছর থেকে কিছু কম ছিল। আর এছাড়াও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম সফর করেছেন, বেশি সফর হুজুর আলাইহিসসালাম করেননি। তার যে সফরগুলো রয়েছে তা দুবার শাম দেশের দিকে যাওয়া, এবং অনেকে এটা বর্ণনা করেছেন যে তিনি আলাইহিসসালাম দুবার ইয়েমেনে তাশরিফ নিয়ে গিয়েছিলেন। আরও একটি বর্ণনার মধ্যে ইঙ্গিতস্বরূপ হুজুর আলাইহিসসালামের বাহরাইনের দিকে যাওয়াও উল্লেখ রয়েছে, ঠিক আছে, কিন্তু সেটার মধ্যে স্পষ্ট করা নেই। সুতরাং প্রথমবার 12 বছর বয়সে স্বীয় চাচা আবু তালিবের সাথে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাম দেশের দিকে যাত্রা করেন। যখন বুশরা নামক শহরে পৌঁছলেন, একটি শহর, সেই শহরের মধ্যে পৌঁছলেন, তো সেখানে একজন সন্ন্যাসী ছিল বাহিরা। আর সে সময় যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণা করেননি, সে সময় পর্যন্ত মানুষের উপর আবশ্যক ছিল যে যেই দিনে ঈসাই ছিল, অর্থাৎ ঈসা আলাইহিসসালাম যে দিন নিয়ে এসেছিলেন, সেটার যে সঠিক শিক্ষা ছিল সেই সময় পর্যন্ত তার উপর আমল করা আবশ্যক ছিল। তো সেখানে যে বাহিরা সন্ন্যাসী ছিল সে সেই দিনের উপরই ছিল, সেই দিনের উপরই ছিল এবং একজন সৎ ব্যক্তি ছিল, সেই যুগের সৎ মানুষের মধ্যে সেও একজন ছিল বাহিরা সন্ন্যাসী। তো সে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখল যে হুজুর আলাইহিসসালাম সেখানে পৌঁছলেন। তো যেহেতু তারা সবকিছু জানতো, আহলে কিতাবীরা সবকিছু জানতো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, অর্থাৎ সে সকল লোক যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে চিনত যেভাবে নিজের সন্তানকে চিনত, যেভাবে নিজের সন্তানকে চিনত অনুরূপভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত। এমনকি আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিজের সন্তানের চেয়ে অধিক আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি। যে গুণাবলী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে উত্তম গুণ আচরণ যে পরিমাণে আমাদের সামনে খুলে বর্ণনা করা হয়েছে তাতে আমাদের কোনো সন্দেহই নেই হুজুর আলাইহি সাল্লামের পবিত্র সত্তা সম্পর্কে। তো সে কি দেখেছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল, লক্ষণ দেখল, তখন চিনে ফেলল যে ইনি হলেন আল্লাহর রসুল। সুতরাং সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো, হুজুর আলাইহি সাল্লামের হাত ধরল এবং এভাবে আরজ করল যে হাযা সাইয়্যিদুল আলামিন, ইনি হলেন সমস্ত জাহানের সর্দার, হাযা রসুল রব্বিল আলামিন, ইনি রব্বুল আলামিন যিনি সমস্ত জাহানের পালনকর্তা তার রসুল, হাযা ইয়াবআসুহু রহমাতাল্লিল আলামিন, ইনি ওই ব্যক্তিত্ব যাকে আল্লাহ পাক সবার সামনে রহমতুলিল আলামিন হিসেবে উপস্থাপন করবেন, সকলের জন্য তিনি রহমত। ফাকিল আলাহু, তাকে বলা হল, ওয়ামা ইলমুকা বিজালিকা, তুমি এ বিষয়ে কিভাবে জানলে, তোমার এই কথা কিভাবে জানতে পারলে যে ইনি হলেন আল্লাহ পাকের নবী? লক্ষণ তো তার নিজ জায়গায়, বড় হলো তো সবকিছু আমাদের সামনে স্পষ্ট হবেই, কিন্তু এখন কিভাবে জানতে পারলে? তখন সে বলল বাহিরা সন্ন্যাসী, ক্বালা ইন্নাকুম হেইনা আশরাফতুম মিনাল আকবাতি লাম ইয়াবকা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা খর সাজিদান, অর্থাৎ যখন তোমরা এই রাস্তা দিয়ে আগমন করছিলে তখন এমন কোনো সাজার, এমন কোনো হাজার, কোনো বৃক্ষ, কোনো পাথর এমন ছিল না যা তার সামনে সেজদায় অবনত হয়নি। বৃক্ষ এবং পাথর কি হয়ে গিয়েছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেজদায় ঝুঁকে গিয়েছে। ওয়ালা ইয়াসজুদনা ইল্লা লিনাবিয়্যিন, আর যে বৃক্ষ ও পাথর সেজদা করেছিল তা শুধুমাত্র কোনো নবীর সামনেই করা সম্ভব, অর্থাৎ সম্মানসূচক সেজদা, সম্মানসূচক সেজদা। এছাড়াও সে সময় পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণা করেননি, তাই তখনকার সম্মানসূচক সেজদা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। যে সম্মানসূচক সেজদা, সম্মানসূচক সেজদাকে হারাম কে করেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। তো তখনও তো নবুয়ত ঘোষণাই করেননি, তাহলে হারামের প্রশ্ন উঠবেই বা কেন? আর দ্বিতীয় কথা হলো স্পষ্ট যে বৃক্ষ ও পাথরের তাদের তো কোনো বাধ্যবাধকতা নেই, যে যদি কোনো বৃক্ষ কোনো কাজ করে তাহলে আমরা বলবো যে বৃক্ষটি হারাম কাজ করেছে, সে কোনো নাজায়েজ কাজ করেছে। তো স্পষ্ট যে এগুলোর উপর তো কোনো শরীয়তের আহকাম নেই। তো তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কি করে? সেজদা করে। ওয়া ইন্না নাজিদুহু ফি কুতুবিনা, আর তার আলোচনা আমরা আমাদের কিতাবের মধ্যে পেয়েছি। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে চিনেছেন তা হলো এই যে আমাদের কিতাবের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বিদ্যমান। ওয়াসা আলা আবা তালিবিন, এবং বাহিরা সন্ন্যাসী আবু তালিবের নিকট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করল যে তিনি কে, কি তার পরিচয়, কিভাবে জীবন অতিবাহিত করছেন। অতপর যখন সবকিছু বললেন, ফরদ্দাহু খাউফুন আলাইহি মিনাল ইয়াহুদ, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দিলেন ইহুদিদের পক্ষ থেকে ভয়ের কারণে। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য ভয় হল যেন হুজুর আলাইহি সাল্লাতুসাল্লামকে এই ইহুদিরা ক্ষতি করতে না পারে, সেজন্য হুজুর আলাইহি সাল্লাতুসাল্লামকে শাম থেকে মক্কার দিকে পুনরায় ফিরিয়ে দিলেন। কে ফিরিয়েছেন? উভয় দিকের মত রয়েছে। সঠিক হল আবু তালিব যখন এই সকল কথা শুনলেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মধ্যে নবুয়তের লক্ষণ পাওয়া যায়, এই সকল বিষয় পাওয়া যায়, তখন এই ভয় হল যে সামনে অগ্রসর হয়ে ইহুদিরা, কেননা শামদেশের দিকে যাচ্ছিলেন, সেখানে নাসারাও বিদ্যমান ছিল এবং ইহুদিও বিদ্যমান ছিল, তো সম্ভাবনা ছিল এই বিষয়ের যে যেন আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি না হয়ে যায়, ক্ষতি না করে ফেলে ওই লোকগুলো। সেজন্য বুশরা থেকেই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পুনরায় মক্কায় মুকারামায় ফিরে আসেন। এখানে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হয়েছে, অন্য বর্ণনা রয়েছে, তার মধ্যে এটা রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন তাশরিফ নিয়ে আসলেন তখন ওয়া আলাইহি গামামাতুন তুযিল্লুহু, ওয়া আলাইহি হুজুর আলাইহি সাল্লাতুসাল্লামের উপর মেঘ ছিল যা তার উপর ছায়া দিচ্ছিল, অর্থাৎ হুজুর আলাইহি সাল্লাতুসাল্লামের বরকতে সেই মেঘ ঝুঁকে ঝুঁকে আসছিল। সবারই আকাঙ্ক্ষা জাগল কি হয়েছে। ফালাম্মা দানা মিনাল কওমি ওয়াজাদাহুম ক্বাদ সাবাকূহু ইলা ফাইই শাজারাতি, অর্থাৎ তার গোত্র যখন সে অঞ্চলে নিকটবর্তী হলেন সেখানে একটি বৃক্ষ ছিল, সমস্ত মানুষ সেই বৃক্ষের নিচে দলবদ্ধ হল সেটার ছায়ায় বসার জন্য। নবী আলাইহি সাল্লাতুসাল্লামের আগে সেই লোকগুলো আসলো, কেননা হুজুর আলাইহি সাল্লাতুসাল্লাম সে সময় নবুয়তের ঘোষণা দেননি, তারা তো সাহাবা ছিলেনই না যে তারা সাহাবা সুলভ আচরণ করবেন। সে বাগানে গাছের নিচে লোকজন ছায়ায় বসে পড়ল। ফালাম্মা জালাসা, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, তো মালা ফাইউশাজারাতি আলাই, বৃক্ষের ছায়া ছিল ওই লোকদের উপর, হুজুর আলাইহি সাল্লাম অন্যদিকে তাশরিফ রাখলেন, তখন ছায়া এভাবে, বৃক্ষের ছায়া সেদিকে চলে গেল। তো সেই বৃক্ষের সৌভাগ্য ছিল, সেই বৃক্ষের সৌভাগ্য ছিল যে তার এই সৌভাগ্য অর্জিত হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া প্রদান করার। হযরত ইয়ালা বিন মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস মুবারাকা, যাতে তিনি হুজুর আলাইহি সাল্লাতুসাল্লামের সাথে একটি সফরে উপস্থিত ছিলেন, তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে তাশরিফ রেখে আরাম করছিলেন। তো সেই গাছটি হেঁটে হেঁটে আসলো শিকড় উপরে, রেসালাতে দরবারে হেঁটে উপস্থিত হল, হুজুর আলাইহিস সালাম আরাম করছিলেন। একটি বর্ণনা অনুযায়ী সেটা হুজুর আলাইহিস সালামের উপর ঝুঁকে গিয়েছিল, অন্য একটি বর্ণনা অনুযায়ী সেটা তাওয়াফ করেছিল হুজুর আলাইহিস সালামের চারিদিকে সেই গাছটি। তো যখন হুজুর আলাইহিস সালাতুসাল্লাম জাগ্রত হলেন, তখন হযরত ইয়ালা বিন মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে আমি আজ আশ্চর্যময় বিষয় পর্যবেক্ষণ করেছি যে গাছ শিকড় উপরে আপনার দিকে এসেছে এবং সেটা আপনি আলাইহি সাল্লাতুসাল্লামের উপর ঝুঁকে গিয়েছিল। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে এই বৃক্ষ সিয় রবের নিকট, অর্থাৎ আল্লাহ আলসাল্লার নিকট অনুমতি প্রার্থনা করেছে যে সে আমার দরবারে উপস্থিত হয়ে সালাম পেশ করবে। তখন আল্লাহ পাক তাকে এর অনুমতি প্রদান করলেন, অতপর এটি হেঁটে আসলো, সালাম প্রদান করে নিজ জায়গায় চলে গেল। এটা হল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রথম সফরের আলোচনা। সামনে যে ধারাবাহিকতা রয়েছে তা হল মাক্কী জীবনের। এর মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অন্য দেশ শাম দেশের দিকে দ্বিতীয় সফরে আলোচনা রয়েছে। এর মধ্যেও অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছে, তা ইনশাআল্লাহ তাবারক তাআলা আমরা আমাদের পরবর্তী দরসের মধ্যে শ্রবণ করব। রব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আমাদের সকলকে নবী মুহতারাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও পরিপূর্ণতা, তার পবিত্র আখলাক মুবারক সর্বদা বর্ণনা করার তৌফিক দান করুন, ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদেরকে দান করুন। আর আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতসমূহ থেকে তার বিশেষ শাফাত সমূহে অংশীদার করুন। আমিন বিজাহিন নবীল আমিন।